الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين
হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের বিভিন্ন অভিযানের আলোচনা অব্যাহত আছে। বাকি যুদ্ধগুলো নিয়ে আলোচনা করব যা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে লড়া হয়েছে। এই যুদ্ধ সংক্রান্ত বিষয়টি আজকে শেষ করার ইচ্ছা রাখি, হতে পারে কিছুটা দীর্ঘ হয়ে যায় খুতবা। হিরার যুদ্ধ 12 হিজরি রবিউল আউয়াল মাসে হযরত খালিদ আমরিয়াশে থেকে হিরার দিকে অভিযান পরিচালনা করেন। উল্লেখ আছে তিনি আমরিয়াশিয়া থেকে হিরার দিকে যাত্রা করেন। ফোরাতের নিকটে হিরা খ্রিস্টানদের প্রাচীন বসতি ছিল। হিরার শাসক ছিল একজন ইরানি। হিরার শাসকের ধারণা ছিল যে খালেদের বাহিনী এখন সেই দিকে অগ্রসর হবে, তাই সে খালেদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি আরম্ভ করে। তার ধারণা ছিল যে এদিকে আসার জন্য খালেদ নদী পথ অবলম্বন করবেন এবং নৌকায় বসে আসবেন। সে তার পুত্রকে ফোরাতের পানি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় যেন খালেদের নৌকা কাদায় ফেসে যায় এবং সে তার পেছনে অগ্রসর হতে থাকে আর নিজের বাহিনীকে হিরার বাইরে অবস্থান করতে বলে। খালেদ যখন আমরিয়াশিয়া থেকে যাত্রা করেন, সাজ সরঞ্জাম এবং মালে গনিমত সহ তার বাহিনীকে নৌকায় বসিয়ে দেয়া হয়। পানি স্বল্পতার কারণে নৌকা মাটি স্পর্শ করার কারণে কাদায় আটকে যাওয়ার কারণে তার দুশ্চিন্তা হয়। মাঝিরা বলে যে পারস্যবাসীরা নদীর পানি এদিকে আসতে দিচ্ছে না এবং নদী বা খাল খুলে দিয়েছে। বিভিন্ন দিকে সব পানি অন্য অন্য দিকে প্রবাহিত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত অন্য অন্য খাল বন্ধ করা না হবে আমাদের কাছে পানি আসতে পারে না। তখন খালেদ তাৎক্ষণিকভাবে অশ্বারোহী একটি দল নিয়ে হাকিমের পুত্রের দিকে অগ্রসর হন। পথে মধ্যে আতিক নদীর তীরে বিরোধী বাহিনীর একটি অংশের সাথে খালেদের যুদ্ধ হয়। খালেদ তাদের উপর আকস্মিকভাবে হামলা করেন। তারা উদাসীন ছিল। খালেদ তাদের সবাইকে হত্যা করে এগিয়ে যান। দেখেন যে হেরার পুত্র হাকিম নদীর গতিপথ পরিবর্তনের কাজের নিগরানি করছে। তিনি তাৎক্ষণিকভাবে হামলা করে তাকে এবং তার বাহিনীকে হত্যা করেন। এরপর নদীর বাঁধ ভেঙে দেন এবং নদীর স্বাভাবিক নাব্যতা বহাল করেন। আর এরপর সেখানে দাঁড়িয়ে তিনি এই কাজের তত্ত্বাবধান করেন যতক্ষণ না নৌকা পুনরায় স্বাভাবিকভাবে চলা আরম্ভ হয়। এরপর খালেদ সকল নেতাকে সমবেত করেন আর খরনাক নামক স্থানে পৌঁছে যান। এটি হীরার পার্শ্ববর্তী একটি দুর্গের নাম। হাকিম যখন জানতে পারে যে আরদেশির মারা গেছে এবং তার পুত্র যুদ্ধে নিহত হয়েছে, সে যুদ্ধ না করেই ফোরাত অতিক্রম করে পালিয়ে যায়। কিন্তু হাকিম পালিয়ে যাওয়া সত্ত্বেও হীরাবাসীরা মনোবল হারায়নি। তারা দুর্গে আবদ্ধ হয়ে যায়। চারটি দুর্গ ছিল, চার দুর্গে অবরুদ্ধ হয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। লেখা আছে হযরত খালিদ বিন ওয়ালিদ দুর্গগুলো পরিবেষ্টনের দায়িত্ব নিম্নোক্তভাবে করেছেন। জেরার বিন আসগরকে সাদা দুর্গের পরিবেষ্টনের দায়িত্বে নিযুক্ত করেন। তাতে আইয়াস বিন কুবাইসা তাই আশ্রয় নিয়েছিল। জেরার বিন খাত্তাব কসরে আসিন পরিবেষ্টনের দায়িত্বে নিযুক্ত হন। তাতে আদি বিন আদি আশ্রয় নিয়েছিল। জেরার বিন মুকাররিন কসরে বনি মাজান বা বনি মাজান গোত্রে গোত্র পরিবেষ্টনের দায়িত্বে নিযুক্ত হন। তাতে ইবনে আক্কাল আশ্রয় নিয়েছিল। মুসান্না বিন হারসা কসরে ইবনে মুকাইলা বা ইবনে মুকাইলার দুর্গ পরিবেষ্টনের দায়িত্বে নিযুক্ত হয়। তাতে আমর বিন আব্দুল মসিহ আশ্রয় নিয়েছিল। হযরত খালেদ তার নিযুক্ত কর্মকর্তাদের নামে এই ফরমান জারি করেন যে প্রথমে তাদেরকে ইসলামের তাবলিগ করো, যদি ইসলাম গ্রহণ করে ভালো কথা তাদের ইসলাম গ্রহণ করা মেনে নাও, যদি তারা অস্বীকার করে তাহলে তাদেরকে একদিনের অবকাশ দাও আর তাদেরকে বলেন যে শত্রুকে সুযোগ দেবেন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। আর মুসলমান রাজনা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে, শত্রুরা আমাকে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়, মুসলমানদের উপর পাথর বর্ষণ করা আরম্ভ করে, মুসলমানরা তাদের প্রতি তীরের বৃষ্টি বর্ষণ করে এবং তারা বিভিন্ন মহল প্রাসাদ এবং দুর্গ জয় করে। পাদ্রীরা তাদের যে পাদ্রী ছিল তারা উচ্চস্বরে বলে যে হে লোক সকল, কেউ যেন আমাদেরকে তোমাদের ছাড়া কেউ যেন আমাদের হত্যা করার সুযোগ না পায়, তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করে। দুর্গাবদ্ধ লোকেরা ডেকে বলে যে হে আরবরা, তোমাদের তিনটি শর্তের একটি আমরা গ্রহণ করে নিয়েছি, তাই ব্রত হো। তারা যখন দেখলো যে আরবরা মুসলমানরা জয়যুক্ত হচ্ছে তখন তারা দুর্গ শর্ত সাপেক্ষে খোলার ইচ্ছা ব্যক্ত করে। সেই দুর্গের লোকেরা বাইরে বেরিয়ে আসে। খালেদ পৃথক পৃথকভাবে তাদের সাথে সাক্ষাৎ করেন, তাদের কাজের জন্য তাদের সমালোচনা করেন, তাদের তিরস্কার করেন এবং বলেন যে পরে আক্ষেপ তোমাদের জন্য, তোমরা কি মনে করে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছ? যদি আরব হয়ে থাকো তাহলে স্বজাতির লোকদের মোকাবেলার জন্য কেন এত তোমাদের আগ্রহ? যদি অনারব হয়ে থাকো তাহলে তোমরা কি মনে করো যে তোমরা এমন এক জাতির বিরুদ্ধে জয়যুক্ত হবে? ইনসাফ এবং ন্যায়পরায়ণতা যাদের কোনো দৃষ্টান্ত নেই। সর্দাররা জিজিয়া কর দিতে সম্মত হয়। খালেদার আশা ছিল যে স্বজাতি লোক হওয়ার কারণে ইরাকি আরব অবশ্যই ইসলাম গ্রহণ করবে, কিন্তু তিনি তার আশ্চর্যের কোনো সীমা ছিল না যখন তিনি এটি দেখেন যে এরা খ্রিস্টান থাকতেই বদ্ধপরিকর। খালেদ হীরাবাসী এবং মুসলমানদের মাঝে যে চুক্তি হয়েছে তা লিপিবদ্ধ করেছেন, আর লিপির ভাষা হলো এটি সেই চুক্তি যা খালেদ বিন ওয়ালিদ, আদি বিন আদি, আমর বিন আদি, আমর বিন আব্দুল মসিহ, ইয়াস বিন কবিসা এবং হিরি বিন আকালের সাথে করেছেন। এরা হলো হীরার জনগণের জননেতা। হীরাবাসীরা এই চুক্তিতে সম্মত আর তারা তাদেরকে এর অনুমতি দিয়েছে। 1,90,000 দেরহামে এই চুক্তি হয়, যা প্রত্যেক বছর তাদের নিরাপত্তার বিনিময়ে আদায় করা হবে। স্থানীয় লোকদের নিরাপত্তার জন্য এই কর নির্ধারণ করা হয়। যে জাগতিক ধন সম্পদ তাদের হাতে রয়েছে তারা সন্ন্যাসী হোক বা পাদ্রী তাদেরকে দিতে হবে, কিন্তু যাদের কাছে কিছু নেই, যারা জগৎ বিমুখ, যারা জগৎকে ছেড়ে দিয়েছে, এই চুক্তি তাদের নিরাপত্তার শর্তে। যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে তাদের উপর কোনো কর প্রদেয় নয়, আর শাসক তাদের নিরাপত্তার দায়ী জন্য দায়ী হবে। যারা তৃতীয় কোনো কথা বা কাজের মাধ্যমে বিশ্বাসঘাতকতা করে তাহলে এই চুক্তি অকার্যকর হয়ে যাবে। 12 হিজরির রবিউল আউয়াল মাসে এই চুক্তি লেখা হয়েছে। হীরাবাসীদের হাতে এই চুক্তির শর্তগুলো তুলে দেওয়া হয়। হযরত আবু বকরের ইন্তেকালের পর সওয়াদবাসীরা যখন মুরতাদ হয়ে যায় তারা এই চুক্তি লঙ্ঘন করে, চুক্তির শর্তগুলো মেনে চলেনি, অন্যদের মতো তারাও কুফরি করে এবং মুসলমানরা পারস্যবাসীদের উপর জয়যুক্ত হয়। হযরত মুসান্না হযরত উমরের খেলাফতকালে যখন হীরা দ্বিতীয়বার জয় করেন তারা পুনরায় এই চুক্তির পুনরাবৃত্তি করতে চায়, কিন্তু হযরত মুসান্না তা গ্রহণ করেন এবং দ্বিতীয় শর্ত আরোপ করেন। হযরত মুসান্না যখন কোনো কোনো জায়গায় যুদ্ধে পরাজিত হন, যুদ্ধে তাদেরকে কিছুটা পিছিয়ে আসতে হয়, এরা পুনরায় মানুষের হাতে হাত রেখে কুফরি করে, বিশ্বাসঘাতকতা করে, বিদ্রোহীদের সাহায্য করে এবং যা চুক্তি ভঙ্গ করার নামান্তর এই চুক্তি তারা মানে নেই। এরপর হযরত সাদ যখন হীরা জয় করেন তারা পূর্বের চুক্তি নবায়ন করতে চায়। হযরত সাদ বলেন এই দুটি চুক্তির মাঝে একটিতে স্বাক্ষর করো, কিন্তু তারা তা করতে পারেনি। তখন হযরত সাদ তাদের উপর কর নির্ধারণ করেন। তাদের আর্থিক সংগতি খতিয়ে দেখার পর মতি ছাড়াও 400,000 কর তাদের উপর আরোপ করেন। হীরা যখন বিজিত হয় হযরত খালেদ বিজয়ের নামাজ পড়েন, একই সালামে আট রাকাত পড়েন, একসাথে আট রাকাত পড়েন। এইটি শেষ করার পর নামাজ শেষ করে বলেন যে মোতার যুদ্ধে যখন আমি যখন মোতার যুদ্ধ করি তখন আমার হাতে নয়টি তরবারি ভেঙেছে। আমি কখনও কোনো জাতির বিরুদ্ধে এত কঠিন যুদ্ধ করিনি যতটা এই জাতির সাথে করেছি যারা পারস্যবাসী ছিল। আর আমি কোনো পারস্যবাসীর কারোর সাথে তেমন যুদ্ধ করিনি যেমনটি উলাইসের সাথে হয়েছে। লেখা আছে তারা হযরত খালেদকে তোফাও পাঠিয়েছে, উপহার উপঢৌকন পাঠিয়েছে। হযরত খালেদ বিজয়ের শুভ সংবাদের সাথে সেই উপঢৌকন হযরত আবু বকরের কাছে পাঠিয়ে দেন। হযরত আবু বকরও ইনসাফ এবং ন্যায়ের উন্নত শিক্ষা দিয়ে এসব উপঢৌকন কর হিসাবে গ্রহণ করেন। আর খালেদকে লেখেন যে এটি যদি করে অন্তর্ভুক্ত হয় ঠিক আছে, নতুবা এগুলোকে করভুক্ত করে বাকি টাকা আদায় করেন, অর্থাৎ উপঢৌকন হিসাবে কিছু নেবে না, নেননি, বরং কর হিসাবে নিয়েছেন। মুসলমানরা হীরার স্থানীয় লোকদের সাথে বড় মনের পরিচয় দিয়েছে। এই ব্যবহার দেখে চতুর্পাশ্বের কৃষকরা এবং নেতারা কর দিয়ে মুসলমানদের বশ্যতা মেনে নেয়। হীরা বিজয় অসাধারণ কৌশলগত গুরুত্ব নিজের মাঝে রাখে, মুসলমানদের দৃষ্টিতে এর মাধ্যমে পারস্য বিজয়ের আশা বৃদ্ধি পায়। কেননা ইরাক ও পারস্য সাম্রাজ্যের জন্য ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে এই শহরের অনেক গুরুত্ব ছিল। ইসলামী বাহিনীর সবচেয়ে বড় সেনাপতি তার কেন্দ্র এবং রাজধানী আখ্যায়িত করেন, যেখান থেকে ইসলামী বাহিনীকে হামলা ও প্রতিরক্ষা আর শৃঙ্খলা ও সাহায্যের নির্দেশাবলী জারি করা হতো, আর বন্দী সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা করা হতো এখান থেকে, এবং রাজনীতির কেন্দ্র বানানো হয় সেখান থেকে। হযরত খালেদ কর এবং জিজিয়া সংগ্রহের জন্য বিভিন্ন প্রদেশে কর্মকর্তা নিযুক্ত করেন, এভাবে সীমান্তে সেনা কর্মকর্তা নিযুক্ত করেন যেন শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়া যায়। এখান থেকে শান্তি ও নিরাপত্তা বহাল করার কাজে নিয়োজিত হন। জাগিরদার এবং সর্দাররা তার সংবাদ পায় এবং তারা সন্ধির জন্য এগিয়ে আসে। যখন দেখলো যে এরা জয়যুক্ত হচ্ছে তখন তারা শান্তি সন্ধি করে। ইরাকি জনগণ এবং এর চারপাশে কেউ বাকি ছিল না যারা মুসলমানদের সাথে শান্তি চুক্তি করেনি। হযরত খালিদ এক বছর পর্যন্ত হীরায় অবস্থান করেন, আর সিরিয়ার দিকে অগ্রসর হওয়ার পূর্বে এর উঁচুভূমি এবং নিম্নভূমির সফর অব্যাহত রাখেন। অপরদিকে পারস্যবাসীরা বিভিন্ন লোককে বাদশাহ নিযুক্ত করতে থাকে এবং অপসারণ করতে থাকে, বাদশাহ বানাতে থাকে এবং পদচ্যুত করতে থাকে। ইরাকের পরিবেশ যখন মুসলমানদের জন্য অনুকূল হয়ে যায়, হীরা এবং দাজলার মধ্যবর্তী আরব অঞ্চলে ফার্সি রাজত্বের অবসান ঘটে আর কোনো হুমকি থাকেনি, তখন খালেদ সরাসরি ইরানে হামলা করার পরিকল্পনা করেন। আর কিসরা আর দেশিরের ইন্তেকালের কারণে ইরান নৈরাজ্যের শিকার হয়। তাদের মাঝে তার প্রতিনিধি নির্বাচনের বিষয়ে মতবিরোধ দেখা দেয়। এই সুযোগকে কাজে লাগিয়ে হযরত খালেদ তাদের বাদশাহ এবং নেতা এবং বিশেষ লোকদের পত্র লেখেন। বাদশাদের লিখতে গিয়ে তিনি বলেন যে খালেদ বিন ওয়ালিদের পক্ষ থেকে পারস্যের বাদশাদের নামে লেখা হচ্ছে, সকল প্রশংসা আল্লাহর যিনি তোমাদের ব্যবস্থাপনাকে খণ্ড বিখণ্ড করেছেন, তোমাদের ষড়যন্ত্র ব্যর্থ করেছেন, তোমাদের মাঝে মতভেদ সৃষ্টি করেছেন, তোমাদেরকে দুর্বল করে দিয়েছেন, তোমাদের সম্পদ ছিনিয়ে নিয়েছেন, তোমাদের বিজয় ও সম্মানকে ধূলিসাৎ করেছেন, তাই আমার পত্র পেতেই ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকবে, বা চুক্তি করে কর দিতে সম্মত হয়ে যাও। যদি ইসলাম গ্রহণ না করো তাহলে চুক্তি করো, শান্তি সন্ধি করো এবং কর দিতে সম্মত হও। যদি এমনটি করো তাহলে আমরা তোমাদের এবং তোমাদের এলাকা ছেড়ে অন্যদিকে চলে যাবো না, তোমার খোদার কসম জেনে ছাড়া কোনো উপাস্য নেই। আমি এমন বাহিনী নিয়ে আসব যারা মৃত্যুকে সেভাবে ভালোবাসে যেভাবে তোমরা জীবনকে ভালোবাসো, আর পরকালে ছুটে যাওয়ার সেভাবে আকর্ষণ রাখে, পরকালের প্রতি সেভাবে আকর্ষণ রাখে যেভাবে তোমরা ইহজগতের প্রতি আকর্ষণ রাখো। আর ইরানি কর্মকর্তা ও নেতৃবৃন্দকে পত্র লিখতে গিয়ে বলেন, খালেদ বিন ওলিদের পক্ষ থেকে পারস্যের নেতৃবৃন্দের নামে এই পত্র খালেদ বিন ওলিদের পক্ষ থেকে ইরানি কর্মচারী এবং কর্মকর্তাদের নামে লেখা হচ্ছে। তোমরা ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকবে বা কর আদায় করো, আমরা তোমাদের নিরাপত্তার দায়িত্ব নেব। নতুবা স্মরণ রেখো যে আমি এমন জাতি নিয়ে তোমাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি যারা মৃত্যুকে সেভাবেই ভালোবাসে যেভাবে তোমরা মদের প্রতি আসক্ত। হেরা বিজয়ের মাধ্যমে ইরাক জয় করা এবং সেটিকে ইসলামী রাজত্বের অধীনস্থ করা সম্পর্কে হযরত আবু বকরের বাসনার একটি অংশ পূর্ণতা লাভ করেছে, যা ইরানের উপর আক্রমণের মুখবন্ধ ছিল। হযরত খালেদ এক্ষেত্রে নিজ দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন, স্বল্পতম সময়ে হীরা পর্যন্ত পৌঁছে গেছেন, কেননা ইরাকের বিরুদ্ধে তার অভিযানের সূচনা 12 হিজরির মহরমে কাজমা যুদ্ধের মাধ্যমে হয়েছে। আর একই বছর 12 হিজরির রবিউল আউয়ালে হীরা বিজিত হয়। এরপর আলোচনা হবে আম্বারের যুদ্ধ বা জাতে ইউনের যুদ্ধ, এটি 12 হিজরিতে সংঘটিত হয়। ইরানি বাহিনী হীরার অদূরে আম্বার এবং আয়ন উত্তমর জায়গায় তাবুত অবস্থান নিয়েছে। আম্বার বলখের নিকটবর্তী একটি শহর। আম্বার নামকরণের যে কারণ এখানে লেখা আছে তা হলো আরবিতে আম্বার খাদ্যশস্য এবং সাজ সরঞ্জাম রাখার ঘরকে বলা হয়। শহরকে আম্বার বলার কারণ হলো এখানে বা এই শহরে অজস্র ধারায় পানাহার সামগ্রী ছিল। আম্বারের নিকটবর্তী কুফার পশ্চিমে অবস্থিত একটি শহর। লেখা আছে যে ইসলামী বাহিনী এইসব স্থানে ইরানি বাহিনীর উপস্থিতির কারণে চরমভাবে হুমকিগ্রস্ত ছিল। এই অবস্থায় খালেদ বিন ওয়ালিদ যদি হীরা নীরবে বসে থাকতেন আর বাইরে বেরিয়ে ইরানি বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা না নিতেন, তাহলে এই অঞ্চলে বা হীরা যা মুসলমানরা জয় করেছে সেই অঞ্চল তাদের হাত থেকে বেরিয়ে যাওয়ার আশঙ্কা ছিল, যা অত্যধিক স্রবের পর হস্তগত হয়েছে। খালেদ বিন ওয়ালিদ সেনাবাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। হীরা এবং তার আশপাশের এলাকা যখন নিয়ন্ত্রণে আসে এবং শান্তি বহাল হয়, খালেদ হীরায় কাকা বিন আমর তামিমিকে স্থলাভিষিক্ত নিযুক্ত করে নিজে হযরত ইয়াজ বিন গানামের সাহায্যের জন্য যাত্রা করেন। হযরত ইয়াজ বিন গানামকে হযরত আবু বকর সিদ্দিক উত্তর দিক থেকে ইরাক জয়ের জন্য পাঠান। তিনি হযরত এবং তাকে হযরত খালেদ বিন ওলিদের সাথে গিয়ে মিলিত হওয়ার নির্দেশ দেন। আম্বার বাহিনীর সেনাপতি ছিল সাবাতের প্রধান সিরাজাদ। সে নিজ যুগে খুবই বুদ্ধিমান, সম্মানিত এবং আরব অনারবের মাঝে সর্বজনপ্রিয় অনারব ছিল। সাবাত মাদায়েনের একটি প্রসিদ্ধ জায়গার নাম। যা হোক, লেখা আছে যে আম্বার বাসীরা দুর্গে আবদ্ধ হয়ে যায় আর দুর্গের চতুর্পাশে পরিখা খনন করে রেখেছিল তারা, যেটিকে পানি দিয়ে ভরে দেওয়া হয়েছিল। এই পরিখা দুর্গের দেয়ালের খুব কাছেই ছিল, কোনো মুসলমান কাছে আসলেই ভয়াবহ তীরন্দাজির মাধ্যমে মুসলমানদেরকে পিছিয়ে আসতে বাধ্য করত। এই অবস্থায় তারা ছিলেন। হযরত খালেদ তার বাহিনীর সম্মুখ অংশকে নিয়ে সম্মুখ সারিকে নিয়ে সেখানে পৌঁছেন। তিনি একবার পরিখার চতুর্দিক ঘুরে দেখেন, দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থার একটা ধারণা নেন, খোদা প্রদত্ত অন্তর্দৃষ্টির ভিত্তিতে একটা পরিকল্পনা করেন। হযরত খালেদ তার তীরন্দাজদের কাছে যান এবং 1000 তীরন্দাজ বেছে নেন যারা লক্ষ্যে আঘাত করার ক্ষেত্রে ছিলেন খুবই দক্ষ। আর তাদেরকে দিক নির্দেশনা দিয়ে বলেন যে আমি দেখছি যে এরা যুদ্ধের নীতি সম্পর্কে সম্পূর্ণভাবে অজ্ঞাত, তোমরা তাদের চোখকে তীরের লক্ষ্যে পরিণত করো, এছাড়া অন্য কোথাও তো তীর নিক্ষেপ করবে না। তারা একসাথে তীর চালিয়ে দেন আর বেশ কয়েকবার এটি করেন। এর ফলাফল যা দাঁড়ায় তা হলো সেদিন প্রায় 1000 চোখ নষ্ট হয়। এই কারণে এই যুদ্ধকে জাতুল উয়ুন বলা হয়, অর্থাৎ চোখের যুদ্ধ। শত্রুর মাঝে হইচই পড়ে যায় যে আম্বারবাসীদের চোখ নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আম্বারের হাকেম বা শাসক নিঃশর্তভাবে অস্ত্র সমর্পণ করতে প্রস্তুত হয়নি। এরপর হযরত খালিদ বিন ওয়ালিদ তার বাহিনীর কিছু দুর্বল এবং ক্লান্ত উট নিয়ে পরিখার সবচেয়ে সংকীর্ণ জায়গায় আসেন। এরপর উট জবাই করে তাতে পরিখায় ফেলে দেন, যার ফলে পরিখা ভরে যায়। সেসব প্রাণীর মরদেহ একটা পোলের কাজ দেন। এখন মুসলমান এবং মুশরিক পরিখায় পরস্পরের সম্মুখ মুখোমুখি। ছেলেটি দেখে শত্রুরা পেছনে চলে যায় এবং দুর্গাবদ্ধ হয়ে যায়। আম্বারের শাসক সিরাজাজ খালিদ বিন ওয়ালিদের সাথে শান্তি সন্ধি করার পত্র প্রেরণ করে আর অনুরোধ করে যে আমাকে এক দল অশ্বারোহী বাহিনী সহ চলে যাওয়ার অনুমতি দেওয়া হোক, যাদের কাছে কোনো সাজ সরঞ্জাম থাকবে না, আর এখান থেকে বেরিয়ে ঠিকানায় পৌঁছার অনুমতি দেওয়া হোক। হযরত খালিদ বিন ওয়ালিদ সেটি মেনে নেন। এখানে এই কথাও স্মরণ রাখার যোগ্য যে যে সমস্ত ঐতিহাসিক এবং জীবনীকার খালেদের উপর অপবাদ আরোপ করে যে হযরত খালেদ পার্শ্ববিকতা এবং বর্বরতার বাজার গরম রাখতেন, হত্যা আর রক্তপাতই অব্যাহত রাখতেন, এই যে অপবাদ আরোপ করা হয় তাদের জন্য এটি প্রণিধানের বিষয়। ভয়াবহ যুদ্ধ এবং বারবার মীমাংসা প্রস্তাব গ্রহণ না করা সত্ত্বেও শত্রুর উপর জয়যুক্ত হন, আর সে শত্রু যখন চলে যাওয়ার বা পালিয়ে যাওয়ার অনুমতি চায় তাকে তিন দিনের সাজ সরঞ্জাম রসদ নিয়ে যাওয়ার অনুমতি দেন এবং কোনো প্রকার বাধা সৃষ্টি করেননি। তাই এটি একথার প্রমাণ বহন করে যে এই তার উপর এটি নিছক অপবাদ যে তিনি অন্যায় করতেন। সিরাজাজ এখান থেকে প্রাণ রক্ষা করে যখন বাহমান জাজবিয়ার কাছে পৌঁছে এবং তাকে ঘটনাবলী সম্পর্ক অবহিত করে, সে সিরাজাজের তিরস্কার করে। সিরাজাজ তখন বলে যে আমি সেখানে এমন লোকদের দ্বারা পরিবেষ্টিত ছিলাম যারা বিবেক বুদ্ধি শূন্য, যারা আরব প্রজন্ম, তার মুসলমানদের দিকে ইঙ্গিত করেনি এবং বরং আম্বার বাসীদের মধ্য থেকে আরব গোত্রের দিকে সে ইঙ্গিত করছিল যারা কিছুই জানতো না। সিরাজাজ বলে আমি শুনেছি মুসলমানরা নিজেদের জীবনের প্রতি ভ্রক্ষেপহীন হয়ে আমাদের উপর হামলা করছে। যখনই কোনো জাতি জীবনের মায়া ছেড়ে কাজ করে তাদের বিজয় লাভ করা অবধারিত। তাদের বাহিনীর যখন আমাদের সাথে মোকাবেলা হয় তারা আমাদের দুর্গ ও পদাতিক বাহিনীর 1000 সৈন্যের চোখ নষ্ট করে দেয়। এটি থেকে বুঝলাম যে মীমাংসা করা আবশ্যক। হযরত খালিদ বিন ওয়ালিদ এবং মুসলমানরা আম্বার সম্পর্কে যখন আশ্বস্ত হন, নিশ্চিত হন, আর আম্বারবাসীও নির্ভয় যখন বাইরে বেরিয়ে যায়, তখন হযরত খালিদ বিন ওয়ালিদ দেখলেন যে তারা আরবি লেখে এবং পড়ে। হযরত খালিদ তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা কারা? তারা বলে আমরা আরবেরই একটা জাতি, আমরা এখানে সেসব আরবের কাছে এসেছি যারা আমাদের পূর্ব থেকে এখানে বসবাস করছিল, আর সেই পূর্ববর্তী আরব বখতানসরের যুগে এখানে আসে। সে আরবদেরকে যখন এখানে বসবাসের অনুমতি দেয় তখন তারা এখানেই বসবাস করতে থাকে। হযরত খালিদ জিজ্ঞেস করেন যে লেখা কার কাছে শিখেছ? তারা বলে আরব গোত্র বনু ইয়াদের কাছে আমরা শিখেছি। এরপর হযরত খালিদ আম্বাদের চতুর্পাশ্বের লোকদের সাথে মীমাংসা করেন বা শান্তি সন্ধি করেন। আইনুত্তমার যুদ্ধ 12 হিজরিতে লড়া হয়েছে, এখন এটি নিয়ে আলোচনা হবে। আম্বার বিজয়ের পর আম্বার যখন সম্পূর্ণভাবে হযরত খালেদের হস্তগত হয়, তিনি এরপর নিকটবর্তী অঞ্চল আইনুত্তমরের উদ্দেশ্যে যাত্রা করেন যা ইরাক এবং সিরিয়ার রাজধানীর মাঝে মরুর পাশে অবস্থিত অঞ্চল। আম্বার থেকে আইনুত্তমর পর্যন্ত পৌঁছতে 3 দিন লাগে। ইরানিদের পক্ষ থেকে সেখানকার শাসক ছিল মেহরান বিন বেজাম। সে অনারবদের একটি বড় বাহিনী নিয়ে সেখানে উপস্থিত ছিল। ইরানি বাহিনী ছাড়াও সেখানে আরবের বিভিন্ন বেদুইন গোত্রও ছিল যাদের নেতা ছিল আকা বিন আবি আক্কা। তারা যখন হযরত খালিদ সম্পর্কে শুনে আকা মেহরানকে বলে আরব আরবদের সাথে আরবরা যুদ্ধ করা খুব ভালো জানে, তাই আমাদেরকে এবং খালেদকে ছেড়ে দাও। তার ধারণা ছিল যে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, কারণ আমরা জানি মেহরান বলে তুমি ঠিক বলেছ, আরবদের সাথে যুদ্ধের ক্ষেত্রে তোমরা সেভাবে দক্ষতা রাখো যেভাবে আমরা অনারবদের সাথে যুদ্ধে দক্ষতা রাখি, এভাবে সাক্ষাকে ধোকা দেয়, তার মাধ্যমে সে আত্মরক্ষা করে। আর সে বলে তুমি তাদের বিরুদ্ধে, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, যদি আমাদের সাহায্যের প্রয়োজন হয় আমরা আছি। আক্কা যখন হযরত খালেদের মোকাবেলার জন্য বেরিয়ে যায়, ওনারবরা আক্কা সম্পর্কে খুব কঠিন ভাষা ব্যবহার করে মেহরানকে বলে তুমি কোন কারণে তার সাথে এক এমন কথা বললে। সে বলে আমাকে ছেড়ে দাও, আমি তাই করছি যা তোমাদের জন্য কল্যাণকর এবং মুসলমানদের জন্য ক্ষতিকর। নিশ্চয় তোমাদের কাছে সেই ব্যক্তি আসছে যে তোমাদের বাদশাহদের কি হত্যা করেছে। খালেদ বিন ওয়ালিদ সম্পর্কে বলে এই কথা, অসাধারণ সেনাপতি ছিলেন তিনি, তোমাদের প্রতাপ এবং প্রভাবকে তিনি প্রদর্শিত করেছেন। আমি আক্কাকে তার প্রতিদ্বন্দ্বিতায় ঢাল হিসেবে ব্যবহার করেছি, খালেদের মোকাবেলায় যদি সে জয়যুক্ত হয় তাহলে সে বিজয় তোমাদের, আর যদি বিষয়ের পরিপন্থী হয় তাহলে তোমরা মুসলমানদের মোকাবেলায় কেবল তখন যাবে যখন তারা হবে খুবই দুর্বল তোমাদের মোকাবেলায়, আর আমরা তাদের সাথে তখন যুদ্ধ করবো যখন তারা হবে দুর্বল আর আমরা হব শক্তিশালী। এটি শুনে তারা মেহরানের মতামত যে দৃঢ়তা স্বীকার করে। মেহরান সেখানে অবস্থান করে, আক্কা খালেদের মোকাবেলার জন্য রাস্তায় শিবির স্থাপন করে। আক্কা তার বাহিনীর সারি বিনষ্ট করছিল, হয়তো খালেদ নিজেই তার উপর প্রথমে হামলা করেন, তাকে বন্দী করেন, আর তার বাহিনী যুদ্ধ না করেই পরাজিত হয়ে পালিয়ে যায় এবং তাদের বেশিরভাগ সৈন্যকে বন্দী করা হয়। এই সংবাদ যখন মেহরানের কাছে পৌঁছে সে তার বাহিনী নিয়ে পালিয়ে যায় এবং দুর্গ ছেড়ে দেয়। পরাজিতরা যখন এই দুর্গে পৌঁছে এবং তাতে আশ্রয় নেয়, হযরত খালেদ দুর্গ পরিবেষ্টন করেন, তখন তারা খালেদের কাছে নিরাপত্তা চায় কিন্তু তিনি তাদের নিরাপত্তা দিতে অস্বীকার করেন। তারা তার সিদ্ধান্ত মেনে অস্ত্র সমর্পণ করে, তিনি তাকে বন্দী করেন। আক্কা এবং তার যেসব সাথী মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের সবাইকে হত্যা করেন, আর যারা দুর্গে ছিল তাদেরকে বন্দী করেন, আর দুর্গে যে সমস্ত সাজ সরঞ্জাম বা জিনিসপত্র ছিল সেগুলো মালিকানিমত হিসাবে নিয়ে নেন। তিনি তাদের গির্জায় 40 জন ছেলেকে পান যাদেরকে খ্রিস্টানরা আবদ্ধ করে রেখেছিল। তাদের বেশিরভাগ আরব ছিল। ইসলামী ইতিহাসে এদের গুরুত্ব হলো তাদের সন্তানদের মাঝে এমন বড় বড় লোকের জন্ম হয় যারা সে যুগে এবং পরবর্তী যুগের ইতিহাসে গভীর এবং অম্লান ছাপ রেখে গেছেন। তাদের মাঝে মোহাম্মদ বিন সিরিনের পিতা সিরিন, মুসা বিন নুসাইরের পিতা নুসাইর, হযরত উসমানের মুক্ত দাস হুমরান অন্তর্ভুক্ত ছিলেন। সিরিন ইরাকবাসী ছিলেন, আইনোত্তমর যুদ্ধে বন্দী হন, আর হযরত আনাস বিন মালিকের দাস হয়ে যান, অনেক বড় স্বর্ণকার ছিলেন। হযরত আনাসের সাথে তিনি চুক্তি করে মুক্তি পান। তার পুত্রের নাম ছিল মুহাম্মদ বিন সিরিন, তিনি প্রসিদ্ধ দাবি ছিলেন তাফসির, হাদিস, ফিকহ এবং স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে দক্ষতা রাখতেন। মুহাম্মদ বিন সিরিনের পুত্র ছিলেন তিনি, যাকে যুদ্ধে বন্দী করা হয়েছিল, পরবর্তীতে তিনি মুক্তি পান। এরপর রয়েছেন নুসাইর, যিনি মুসা বিন নুসাইরের পিতা ছিলেন, বনু উমাইয়ার বন্দীদের একজন। বনু উমাইয়ার কোনো ব্যক্তি তাকে মুক্ত করিয়েছে, সে তার পুত্র মুসার কারণে খ্যাতি রাখে। মুসা বিন নুসাইর উত্তর আফ্রিকায় খ্যাতি লাভ করেন এবং তারেক বিন জিয়াদের সাথে স্পেনে ইসলামী রাজত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করেন। এরপর রয়েছেন হুমরান বিন আবান, তিনি আইনুত্তমর যুদ্ধের বন্দীদের একজন ছিলেন, ইহুদি, তিনি ইসলাম গ্রহণ করেছেন। হযরত ওসমান তাকে মুক্ত করিয়েছেন, হযরত ওসমানের বিশেষ নৈকট্য প্রাপ্ত ছিলেন। 41তম হিজরিতে স্বল্পকালের জন্য বসরার শাসক নিযুক্ত হয়েছেন, পরবর্তীতে বনু উমাইয়ার যুগে অনেক খ্যাতি লাভ করেছেন। হযরত খালেদ বিজয়ের শুভ সংবাদ এবং খুমস হযরত আবু বকরের কাছে পাঠিয়ে দেন। আম্বার এবং আইনুত্তমর বিজয়ের পর হযরত খালিদ বিন ওয়ালিদ উকবাকে খমস বা এক পঞ্চমাংশ যুদ্ধাব্দ সম্পদ নিয়ে হযরত আবু বকরের কাছে পাঠান। তিনি মদিনায় পৌঁছে পুরো পরিস্থিতি অবগত করেন, বলেন যে খালিদ তার নির্দেশ অমান্য করে হীরা ছেড়ে দিয়েছেন আর আম্বার এবং আইনুত্তমর সেনাভোজন পরিচালনা করেছেন এই জন্য যে হীরায় এক বছর তিনি অবস্থান করেন। হযরত আবু বকরের নির্দেশ ছিল যে সেখানে অবস্থান করবে, যাই হোক তিনি এটি করেছেন, এটিকে উত্তম মনে করেছেন সেই পরিস্থিতিতে। আর জানতেন না যে ইয়াস কখন দুমাতুল জন্দলের কাজ শেষ করে খালেদের সাহায্যের জন্য হীরা পৌঁছবেন। অনেক বিলম্ব হয়ে যায়, ইয়াস সেখানে পৌঁছানে হযরত আবু বকর ইয়াসের ধীরগতির কারণে বিরক্ত ছিলেন। তার ধারণা ছিল যে মুসলমানদের মনোবল তিনি দুর্বল করছেন, দুশমন যদি খালেদের এ সমস্ত কার্যক্রম বা অভিযানের সংবাদ পেত যা তিনি ইরাকে পরিচালনা করেছেন, তাহলে ইয়াসের দুর্বলতাকে কাজে লাগিয়ে মুসলমানদের মারাত্মক ক্ষতি করত। পরবর্তী যুদ্ধ হলো দুমাতুল জন্দলের যুদ্ধ, যুদ্ধ হয় দুমাতুল জন্দল দামেস্ক থেকে 5 রাত এবং মদিনা থেকে 15 রাত দূরে একটি শহর। সেই যুগে সফর মাধ্যমে হিসাব করা হয় সিরিয়ার এই শহর মদিনার সবচেয়ে নিকটবর্তী। হযরত ইয়াস বিন গনম যাকে হযরত আবু বকর দুমায় পাঠিয়েছিলেন, দীর্ঘকাল শত্রুর পক্ষ থেকে তিনি প্রতিবন্ধকতার সম্মুখীন হন, এই কারণে খালেদের সাথে মিলিত হওয়া সম্ভব হয়নি। খালেদ যখন ওয়ালিদ বিন উকবাকে আইনুত্তমরের সংবাদ সহ হযরত আবু বকরের কাছে পাঠান, হযরত আবু বকর ইয়াস সম্পর্কে চিন্তিত হন। তিনি ওয়ালিদ বিন উকবাকে ইয়াসের সাহায্যের জন্য পাঠিয়ে দেন। ওয়ালিদ বিন উকবা যখন হযরত ইয়াসের কাছে পৌঁছেন, তিনি দেখেন যে হযরত ইয়াস শত্রুকে ঘিরে রেখেছেন আর শত্রু তাকে পরিবেষ্টন করে রেখেছে, তার পথে বাধা সৃষ্টি করে রেখেছে। ওয়ালিদ বিন উকবা হযরত ইয়াসকে বলেন, অনেক সময় শত্রুর সংখ্যাগরিষ্ঠতার মোকাবেলায় এক বিবেকসম্মত কথা অনেক বড় কাজের হয়ে থাকে। আপনি খালিদ বিন ওয়ালিদের কাছে কাউকে পাঠান এবং সাহায্য চান। হযরত ইয়াসের জন্য ওয়ালিদের কথা মানা ছাড়া উপায় ছিল না, কেননা দুমাতুল জন্দল আসার পর এক বছর কেটে গেছে আর বিজয়ের কোনো লক্ষণই ছিল না। হযরত ইয়াস এমনই করেছেন, তার দূত যখন সাহায্যের জন্য হযরত খালেদের কাছে পৌঁছে তখন আইনুত্তমর বিজিত হয়ে যায়। ইয়াসের নামে সংক্ষিপ্ত পত্র দিয়ে দূতকে ফেরত পাঠান যেন তার দুশ্চিন্তা কমে যায়। পত্র তিনি লিখেছেন, স্বল্পকাল অপেক্ষা করুন, বাহন আপনার কাছে পৌঁছে যাবে, যাদের পিঠে থাকবে সিংহ আর তরবারি তাদের ঝলমল করবে, আর সৈন্যরা দলে উপদলে আসছে আপনার সাহায্যের জন্য। এরপর হযরত খালিদ বিন ওয়ালিদের দুমাতুল জন্দলের উদ্দেশ্যে যাত্রা সম্পর্কে উল্লেখ আছে যে আইনুত্তমর বিজয়ের পর ওয়ান বিন কাহিল আসলামীকে নিগরান নিযুক্ত করেন এই জায়গার, আর তার সেনাবাহিনী যারা আইনুত্তমর ছিল তাদেরকে নিয়ে দুমাতুল জন্দলের উদ্দেশ্যে যাত্রা করেন। 300 মাইলের এই দূরত্ব হযরত খালিদ বিন ওয়ালিদ 10 দিনের স্বল্প সময়ে অতিক্রম করেন। দুমাবাসী হযরত খালেদের আগমনের সংবাদ পেলে তারা মিত্র গোত্রগুলোর কাছে সাহায্য চায়। এই দুর্গগুলো অনেক আরও গোত্রকে সাথে মিলিয়ে দুমাতুল জন্দল পৌঁছে, তাদের সংখ্যা তখন পূর্বের চেয়ে অনেক বেশি ছিল যখন হযরত ইয়াস তাদের দমনের জন্য পৌঁছেছিলেন। দুমাতুল জন্দলের বাহিনী 2 বড় ভাগে বিভক্ত ছিল, বাহিনীর 2 জন নেতা ছিল, একজন ওকায়েদের বিন আব্দুল মালিক আর দ্বিতীয় জন ছিল জুদি বিন রবিয়া। তারা যখন হযরত খালেদের আসার সংবাদ পায় তাদের মাঝে মতভেদ দেখা দেয়। ওকায়েদের বলে যে আমি খালেদকে খুব ভালোভাবে জানি, তার চেয়ে বড় কোনো সুপ্রসন্ন ভাগ্য লোক নেই, আর যুদ্ধে তার চেয়ে বেশি দ্রুত আর কেউ নেই যে যাতে খালেদের বিরুদ্ধে মোকাবেলা করে, সে তাদের সংখ্যা বেশি হোক বা কম, অবশ্যই তারা পরাজিত হয়। আমার পরামর্শ গ্রহণ করো আর তাদের সাথে শান্তি চুক্তি করো। কিন্তু সে তা অস্বীকার করে। তখন কায়দার বলে, তাদের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে আমি তোমার সঙ্গ দিতে পারবো না, তোমার তুমি যাচ্ছে তাই করো। এটি বলে সেখান থেকে বেরিয়ে যায়। খালেদ এর সংবাদ পান, তিনি তার পথে বাধা সৃষ্টির জন্য আসেম বিন আমরকে পাঠান। আত্মীয়তে সম্মত হয়নি, সেই জায়গা ছেড়ে চলে যায়। আসেম ওকায়েদেরকে ধরে ফেলেন গিয়ে। সে বলে, তুমি আমাকে তোমাদের আমির খালেদের কাছে নিয়ে চলো। সে তাকে যখন খালেদের সামনে উপস্থাপন করা হয়, তিনি ওকায়েদেরকে হত্যা করেন আর তার সব শ্বাস সরঞ্জাম হস্তগত করেন। এখন প্রশ্ন হলো, বন্দি করেন আর হত্যা করেন, এসবের কারণ কি? প্রশ্ন একটা ওঠে, প্রশ্ন আর সামনে আসে, ওকায়েদেরকে বন্দি করার পর কেন হত্যা করা হয়? এর কারণ যা বর্ণিত হয়েছে তা হলো, তবুকের যুদ্ধের সময় হযরত খালেদকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকায়েদের কাছে পাঠান। তিনি তাকে বন্দি করে মহানবীর কাছে নিয়ে আসেন। মহানবী সাল্লাম অনুগ্রহ করে তাকে ক্ষমা করেছিলেন এবং চুক্তি লিখিত চুক্তি করিয়েছেন। কিন্তু এরপর সেই অঙ্গীকার ভঙ্গ করে মদিনার রাষ্ট্রের বিরুদ্ধে সে বিদ্রোহ করে ওকায়েদের। যখন হযরত খালেদের দুমাতুল জন্দল আসার সংবাদ পায়, সে তার জাতিকে ছেড়ে বেরিয়ে যায়। হযরত খালেদ দুমাতুল জন্দলের পথে সংবাদ পান, যেভাবে পূর্বেই বলেছি। তখন হযরত খালেদ আসম বিন আমরকে পাঠান তাকে গ্রেপ্তার করার জন্য। তিনি তাকে বন্দি করেন এবং তার পূর্বের বিশ্বাসঘাতকতার কারণে হযরত খালেদ তাকে হত্যার নির্দেশ দেন এবং তাকে হত্যা করা হয়। এভাবে আল্লাহ তাআলা তার বিশ্বাসঘাতকতা এবং বিদ্রোহের কারণে তাকে হত্যা করিয়েছেন। কোনো কোনো রওয়ায়েত থেকে জানা যায় যে তাকে বন্দি করে মদিনা পাঠিয়ে দেওয়া হয়েছিল। হযরত ওমরের খেলাফতকালে সে মুক্তি পায়, মদিনা থেকে ইরাক চলে যায় আর আইনুত্তামারের দুমা নামক স্থানে সে বসতি স্থাপন করে আর শেষ দিন পর্যন্ত সেখানেই ছিল। দুটো রওয়ায়েত রয়েছে এই সংক্রান্ত। দুমাবাসীদের সাথে যুদ্ধের ঘটনা আসবে। এখন লেখা আছে, হযরত খালেদ দুমা পৌঁছেন। হযরত খালেদ দুমাকে তার এবং ইয়াসের বাহিনীর মাঝে নেন। আরব খ্রিস্টান যারা দুমাবাসীদের সাহায্যের জন্য এসেছিল, তারা দুর্গের এক বাইরের প্রান্তে ছিল, দুর্গে জায়গা ছিল না। হযরত খালেদ যখন নিশ্চিন্তে সারিবদ্ধ হন, দুমা নেতারা দুর্গ থেকে বেরিয়ে হযরত খালেদের উপর হামলা করে। উভয় পক্ষের মাঝে ভয়াবহ যুদ্ধ হয়, তুমুল যুদ্ধ হয়। অবশেষে খালেদ এবং ইয়াস তাদের প্রতিপক্ষকে পরাজিত করেন। হযরত খালেদ এক নেতা যুদি এবং হযরত আকরা যখন ওদিয়াকে গ্রেপ্তার করেন, যে কাল্ব গোত্রের নেতা ছিল, তখন অন্যরা পিছিয়ে দুর্গে আবদ্ধ হয়ে যায়। দুর্গে জায়গা যথেষ্ট ছিল না। দুর্গ যখন ভরে যায়, ভিতরের লোকেরা অনেককে বাইরে ঠেলে দিয়ে দুর্গের দরজা বন্ধ করে দেয়। বাইরের লোকেরা তখন হতভম্ব এবং দুশ্চিন্তাগ্রস্ত ছিল। আসেম বিন আমর বলেন, হে বনু তামিম, তোমাদের মিত্র গোত্র কাল্বকে সাহায্য করো এবং তাদেরকে আশ্রয় দাও, কেননা তার সাহায্যের এমন সুযোগ কখনো পাবে না। এটি শুনে বনু তামিম তাদের সাহায্য করেন। সেদিন আসামের নিরাপত্তা প্রদানের কারণে কাল্ব গোত্র রক্ষা পায়। হযরত খালেদ দুর্গের দিকে যারা পিছিয়ে যায় তাদের পিছু ধাওয়া করেন আর এত লোককে হত্যা করেন যে তাদের লাশে দুর্গের প্রবেশদ্বার বন্ধ হয়ে যায়। এরপর অন্য বন্দীদেরকে হত্যা করেন। শুধু কাল্ব গোত্রের বন্দীরা রক্ষা পায়, কেননা আসেম এবং আকরা আর বনু তামিম বলেছেন যে আমরা তাদেরকে নিরাপত্তা দিয়েছি। এরপর হযরত খালেদ দুর্গের দরজায় বা ফটকের সামনে ঘুরতে থাকেন। এরপর সেটিকে ভেঙে ফেলেন। মুসলমানরা দুর্গে প্রবেশ করে, যোদ্ধাদের হত্যা করা হয় আর স্বল্প বয়স্কদেরকে বন্দী করা হয়। বিজয়ের পর হযরত খালেদ আকরা বিন হাবেসকে আম্বার ফিরে যাওয়ার নির্দেশ দেন। নিজে দুমাতুল জন্দলে অবস্থান করেন। দুমাতুল জন্দল বিজয়ের কল্যাণে যুদ্ধের দৃষ্টিকোণ থেকে মুসলমানরা অসাধারণ একটা জায়গা হস্তগত করে। দুমাতুল জন্দল এমন জায়গায় অবস্থিত ছিল যেখান থেকে তিন দিকে গুরুত্বপূর্ণ রাস্তা বের হতো, দক্ষিণে আরব, উত্তর পূর্বে ইরাক এবং উত্তর পশ্চিমে সিরিয়া। স্বাভাবিকভাবে এই শহর হযরত আবু বকর এবং তার বাহিনীর মনোযোগের কেন্দ্রস্থল ছিল, যারা ইরাকে যুদ্ধরত ছিল আর সিরিয়ার সীমান্তে দণ্ডায়মান ছিল। এই কারণেই হযরত ইয়াস দুমাতুল জন্দল থেকে যাননি এবং সেখানে অবস্থান করেন। হযরত খালেদের সেখানে পৌঁছার অপেক্ষায় ছিলেন। দুমাতুল জন্দল মুসলমানদের হস্তগত না হলে ইরাকে মুসলিম বাহিনীর জন্য সেটি পুরো হুমকির কারণ ছিল। এরপর যুদ্ধ হুসাইদ এবং খানাফেসের যুদ্ধ। হুসাইদ কুফা এবং সিরিয়ার মাঝে একটা ছোট্ট উপত্যকা, খানাফেস ইরাক অভিমুখে আম্বারের কাছ নিকটবর্তী একটি জায়গা। লেখা আছে যে খালেদ বিন ওয়ালিদ দুমাতুল জন্দলে অবস্থান করছিলেন। অনারবরা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। হযরত খালেদ বা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আকার প্রতিশোধ নেওয়ার জন্য। দ্বীপের আরবরা অনারবদের সাথে যোগসাজশে কাজ করে। বাগদাদ থেকে এজার মেহের এবং তার সাথে রুজবা আম্বারের দিকে অগ্রসর হয়। উভয়ই হুসাইদ এবং খানাফেসে মিলিত হওয়ার অঙ্গীকার করে। হীরায় হযরত খালিদ বিন ওয়ালিদের নায়েব হযরত কাকা বিন আমর সংবাদ শুনেন। তিনি আবেদ বিন ফাদাকিকে হুসাইদে পৌঁছার নির্দেশ দেন এবং ওরওয়া বিন জাদকে খানাফেস অভিমুখে যাত্রা করেন, প্রেরণ করেন। হযরত খালেদ বিন ওয়ালিদ দুমা থেকে হীরা ফিরে আসেন। তিনিও এর সংবাদ পান। মাদায়েনে সৈন্য পরিচালনার ইচ্ছা ছিল হযরত খালেদের, কিন্তু এখানে এসে যখন এই সংবাদগুলো পান, তিনি হযরত কাকা বিন আমর এবং আবু লাইলাকে রুজবা এবং জার মহলের মোকাবেলার জন্য প্রেরণ করেন। হযরত খালেদ বিন ওয়ালিদের কাছে ইমরাউল কায়েস কালবির পত্র আসে। কোজা এবং কালব গোত্রের রাসূলুল্লাহর কর্মচারী ছিলেন। আবু বকরের খেলাফতকালে ইনি ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিলেন। তার পত্র আসে যে হুজাইল বিন ইমরান উসাইয়খ আর এবং রবিয়া বিন উজাইর সানি এবং মিশরে সৈন্য সেনা সমাবেশ ঘটিয়েছে। তারা আকার প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে রুজবা এবং জারমহারের কাছে যাচ্ছে। এটি জানতেই হযরত খালেদ বিন ওয়ালিদ হীরায় হযরত আয়াজ বিন গনমকে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করেন আর নিজে সেখান থেকে যাত্রা করেন। তিনি খানাফেস যাওয়ার জন্য সেই রাস্তায় অবলম্বন করেন যে পথে কাকা এবং আবু লায়লা গিয়েছিলেন। তিনি আইনোত্তমরে তাদের উভয়ের সাথে মিলিত হন। এখানে এসে হযরত কাকা হযরত কাকাকে সেনাপতি নিযুক্ত করেন, তাকে হুসাইদের উদ্দেশ্যে পাঠান। আবু লাইলাকে খানাফেসের প্রতি প্রেরণ করেন। তাদের উভয়কে নির্দেশ দেন যে শত্রু এবং তাদেরকে যারা প্ররোচিত করেছে তাদেরকে ঘিরে এক জায়গায় সমবেত করো, যদি একত্রিত না হয় সেই অবস্থায় হামলা করো। হযরত কাকা যখন দেখেন যে জায়রা এবং রুজওয়া নড়ছে না, তখন তিনি হুসাইদের দিকে এগিয়ে যান। এখানকার আরব ও অনারব সৈন্যদের নেতা ছিল রুজবা। আসে যখন দেখলো যে কাকা তার দিকে আসছেন, সে জার মেহরের কাছে সাহায্য চায়। জার মেহর তার বাহিনীতে কোনো স্থলাভিষিক্ত নিযুক্ত করে নিজে রুজবার সাহায্যের জন্য এগিয়ে আসে। হুসাইদে উভয় পক্ষের মাঝে যুদ্ধ হয়, রক্তক্ষয়ী যুদ্ধ হয়। আল্লাহ তাআলা অনারবদের এক বিশাল বাহিনীকে হত্যা করিয়েছেন। কাকা এবং কাকা নজর মেহরকে হত্যা করেন। রুজবা নিহত হয়। এই যুদ্ধে অজস্র মালে গনিমত মুসলমানদের হস্তগত হয়। হুসাইদের পলাতক লোক হুসাইদে গিয়ে সমবেত হয়। খানাফেস এর যুদ্ধ সম্পর্কে লেখা আছে, আবু লাইলা তার বাহিনী এবং তার কাছে যে সাহায্য এসেছিল তা নিয়ে খানাফেসের উদ্দেশ্যে যাত্রা করে। হুসাইদের পরাজিত বাহিনী জার মেহরের নায়েবের কাছে পৌঁছে। সে যখন মুসলমানদের আসার সংবাদ পায়, সে খানাফেস ছেড়ে সবাইকে নিয়ে উসাইয়খ পালিয়ে যায়। সেখানকার কর্মকর্তা ছিল হুজাইল। খানাফেস বিজয়ের জন্য আবু লাইলা খুব একটা সমস্যার সম্মুখীন হননি। এসব বিজয়ের সংবাদ খালেদ বিন ওয়ালিদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। মুসাইয়েখের যুদ্ধ। হযরত খালিদ বিন ওয়ালিদ উসাইদ এবং খানাফেসবাসীর পলায়নের সংবাদ পান। তিনি হযরত কাকা আবু লাইলা আবেদ এবং ওরওয়াকে একটা পত্র লেখেন, যাতে তিনি একটা সময় নির্ধারণ করে উসাইয়েখে মিলিত হওয়ার প্রতিশ্রুতি দেন। উসাইয়েখ ওরান এবং কালদের মাঝে অবস্থিত একটি জায়গা। ওরান দামেস্কের নিকটবর্তী একটি বিস্তৃত অঞ্চল, যেখানে বহু জনপদ এবং ক্ষেত খামার রয়েছে। হযরত খালিদ বিন ওয়ালিদ আয়নুত্তমর থেকে মুসাইয়েখের উদ্দেশ্যে যাত্রা করেন। নির্ধারিত রাতে নির্ধারিত সময়ে খালিদ বিন ওয়ালিদ এবং তার কর্মকর্তারা উসাইয়েখে একই একযোগে হামলা করে। হুজাইল এবং তার বাহিনী এবং সকল রিফিউজি বা শরণার্থীদের উপর তিন দিক থেকে হামলা করেন এবং হুজাইল প্রাণ রক্ষা করে পালিয়ে যায়। যুদ্ধ চলাকালে দুজন এমন মুসলমান ইসলামী বাহিনীর হাতে মারা যায় যারা মুসাইয়েখে অবস্থান করছিলেন, যাদের কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রদত্ত নিরাপত্তা নামাও ছিল। হযরত আবু বকর সিদ্দিক যখন তাদের নিহত হওয়ার সংবাদ পান, তিনি তাদের রক্তপণ আদায় করেন। হযরত ওমর বলেন যে হযরত খালিদ বিন ওয়ালিদকে এই কাজের জন্য শাস্তি দেওয়া উচিত। হযরত ওমর খুবই রাগান্বিত ছিলেন যে মুসলমানদের কেন হত্যা করা হয়েছে, কিন্তু হযরত আবু বকর বলেন যে এই মুসলমান শত্রু অঞ্চলে দুঃশত্রুর সাথে অবস্থান করবে, তাদের সাথে এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া বড় কিছু নয়। তা সত্ত্বেও হযরত আবু বকর তাদের সন্তানদের লালন পালন এবং তাদেরকে দেখাশোনার নসিহত করেন। সানি এবং জুমাইলের ঘটনা। জুমাইল একটি জায়গা, একটা নাম হলো এর বিশর। এটি সানি জায়গার কাছে অবস্থিত। আক্কা যে আয়নুত্তমর যুদ্ধে মারা গিয়েছিল তার প্রতিশোধের জন্য রবিয়া বিন বুজাইল তার বাহিনী নিয়ে সানি এবং বিশরে আসে। আর হযরত খালিদ মুসাইয়েখ জয়ের পর কাকা এবং আবু লাইলাকে তার অগ্রে প্রেরণ করেন আর একটি রাত নির্ধারণ করে সিদ্ধান্ত করেন, আমরা সবাই তিন দিক থেকে শত্রুর উপর হামলা করব। এরপর হযরত খালিদ মুসাইয়েখ থেকে বিভিন্ন জায়গা অতিক্রম করে জুমাইল আসেন। হযরত খালিদ সানি থেকে সূচনা করেন, এখানে তার উভয় সাথী তার সাথে এসে মিলিত হন। তাদের তিনজনে রাতের বেলা তিন দিক থেকে রবিয়া বাহিনীর উপর এবং তাদের উপর যারা যুদ্ধের সংকল্প নিয়ে সমবেত হয়েছে রাতের বেলা হামলা করেন। তোমার এই মাধ্যমে তাদের কেমনভাবে ছিন্ন ভিন্ন করেন যে তারা পালিয়ে কোনো সংবাদ দিতে পারেনি কোনো জায়গায়। তাদের মহিলাদেরকে বন্দী করা হয়। বাইতুল মালের এক পঞ্চমাংশ হযরত আবু বকরের কাছে পাঠানো হয়, বাকি সম্পদ মুসলমানদের মাঝে বন্টন করে দেওয়া হয়। হুজাইল যে মুসাইয়েখের যুদ্ধে পরাজিত হয়ে প্রাণ রক্ষা করেছিল, সে প্রতিশ্রুতি অনুসারে রবিয়া বিন বুজাইল বাহিনীতে যোগ দেয় আর সে পুনরায় পালিয়ে জুমাইলে আত্তাবের কাছে আশ্রয় নেয়। আত্তাব এক বড় বাহিনী নিয়ে বিশ্বের অবস্থান করছিল। তার কাছে রবিয়ার ধ্বংস হওয়ার সংবাদ পৌঁছার পূর্বে হযরত খালিদ তার উপর তিন দিক থেকে হামলা করেন। এই যুদ্ধে বহু লোক নিহত হয় এবং অজস্র মালিক গনিমত মুসলমানদের হস্তগত হয়। হযরত খালিদ মালিক গনিমত মুসলমানদের মাঝে বন্টন করে দেন আর খমস বা এক পঞ্চমাংশ আবু বকরের কাছে পাঠান। হযরত খালিদ বিশ্বের নিকটবর্তী জায়গা হুজাবের দিকে ঘুরে যান। সেখানকার কর্মকর্তা ছিল হেলাল বিন আক্কা। তার বাহিনী হযরত খালিদের আগমনের সংবাদ শুনতেই বাহিনী তাকে ছেড়ে দেয়। হেলাল সেখান থেকে পালিয়ে যায়। মুসলমান কোনো প্রতিবন্ধকতা ছাড়াই রোজাকে করতলগত করে। ফেরাজের যুদ্ধ আসছে। এরপর ফেরাজ বসরা এবং ইয়ামামার মধ্যবর্তী একটি জায়গার নাম, এখানে সিরিয়া ইরাক এবং জজিরার পথে সীমিত হয়। এই যুদ্ধ মুসলমান এবং রোমানদের মাঝে 12 হিজরির জিকাদায় ফেরাজ নামক স্থানে সংঘটিত হয়। কারণে এই যুদ্ধকে ফেরাজের যুদ্ধ বলা হয়ে থাকে। হযরত খালিদ বিন ওয়ালিদ রোজাব দখল করে ফেরাজ পৌঁছেন। এ সফরে খালিদ বহু যুদ্ধের সম্মুখীন হন। এখানে হযরত খালেদ রমজান মাসে রোজাও রাখতে পারেননি। হযরত খালেদের আকস্মিক হামলা এবং বিভিন্ন গোত্রের ব্যর্থতার সংবাদ পুরো ইরাকে ছড়িয়ে পড়ে। মরুতে বসবাসকারী সব গোত্র ভীতত্রস্ত ছিল। তারা মুসলমানদের সামনে অস্ত্র সমর্পণ এবং তাদের বশ্যতা স্বীকার করার মাঝেই মঙ্গল নিহিত বলে মনে করে। হযরত খালেদ তার বাহিনী নিয়ে ও রাতের তীর ঘেঁষে উত্তরাঞ্চলের দিকে অগ্রযাত্রা অব্যাহত রাখেন। যেখানে পৌঁছতেন স্থানীয় অধিবাসীরা তার সাথে শান্তি চুক্তি করত এবং তার আনুগত্য এবং বশ্যতা স্বীকার করত। অবশেষে তিনি ফেরাজ পৌঁছান, যেখানে সিরিয়া, ইরাক এবং জজিরার সীমান্ত মিলিত হয়। ফেরাজ ইরাক ও সিরিয়ার একান্ত উত্তর অবস্থিত অঞ্চল। ইয়াজ যদি সৌভাগ্যশালী হতো আর শুরুতেই যদি দোমাদুন জঙ্গল জয় করতেন তাহলে খালেদ হয়তো এ পর্যন্ত পৌঁছতেন না। হযরত আবু বকর পুরো ইরাক এবং সিরিয়া জয় করার কোনো অভিপ্রায় রাখতেন না। তিনি শুধু এটি চাইতেন যে এই দুই দেশের সীমান্ত যা আরবের সাথে মিলে একাকার হয়ে যায়, সেখানে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়। এইসব অঞ্চল থেকে ইরানি এবং রোমানরা যেন হামলা করতে না পারে, কিন্তু আল্লাহ তাআলা এটি চেয়েছেন যে উভয় দেশ যেন মুসলমানদের করতলগত হয় সম্পূর্ণভাবে। সে কারণে তিনি এমন উপকরণ সৃষ্টি করেছেন যে খালেদ ইরাকি গোত্রগুলোকে অধীনস্থ করার জন্য একেবারে উত্তরে পৌঁছে যান। এভাবে মুসলমানদের জন্য উপরের দিক থেকে সিরিয়ায় হামলা করার পথ খুলে যায়। ইরানি সীমান্ত হতে রোমানদের উপর আক্রমণের জন্য রাস্তা খুলে যাওয়া এটি এমন এক নিদর্শন ছিল যা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভাবতে পারেননি। আর এই কাজ এমন এক ব্যক্তির হাতে হয়েছে যার সমতুল্য ব্যক্তি জন্ম দিতে আরব আরব নারীরা সত্যি ব্যর্থ হয়েছে, যেভাবে আবু বকর বলেছিলেন। ফেরাজে খালেদ পুরো এক মাস অবস্থান করেন। এখানেও তিনি এমন বীরত্ব এবং অবিচলতা এবং সংকল্প প্রদর্শন করেন যে তার কোনো দৃষ্টান্ত নেই। চতুর্দিক থেকে শত্রু পরিবেষ্টিত ছিল। পূর্ব দিকে ছিল ইরানিরা যারা তার রক্তপিপাসু ছিল, পশ্চিমে ছিল রোমানরা যাদের ধারণা ছিল যে যদি এখন খালেদের বাহিনীকে ধ্বংস করানো হয় তাহলে এই বন্যাকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যাবে না। রোমান এবং মুসলমানদের মাঝে কেবল ফোরাত নদী ছিল বাধা, এছাড়া চতুর্দিকে মরুবাসী গোত্ররা ছিল যাদের বড় বড় নেতাদেরকে হত্যা করে খালেদ তাদের হৃদয়ে প্রতিশোধের এক অদম্য পিপাসা জাগ্রত করেছিলেন। এই নাজুক পরিস্থিতি সম্পর্কে খালেদ অজ্ঞ ছিলেন না। যদি চাইতেন হীরায় ফিরে এসে শক্তি সঞ্চয় করে পুনরায় রোমানদের মোকাবেলার জন্য বের হতে পারতেন, তিনি এমনটি করেননি। কেননা শত্রুকে সামনে দেখে খালেদের জন্য ধৈর্য ধারণ করা অসম্ভব ছিল আর হয়ে যেত, তার প্রকৃতি এমন ছিল। তার দৃষ্টিতে ইরানি বা মরুবাসী সবাইকে পরাজিত করা সম্ভব ছিল। তাদের অসাধারণ বাহিনীকে পূর্বেও তিনি কোনো গুরুত্বই দেননি আর ভবিষ্যতেও গুরুত্ব দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। তাই তিনি নিশ্চিন্তে যুদ্ধের প্রস্তুতিতে রত থাকেন। অপরদিকে রোমানরাও কখনো খালেদের মুখোমুখি হয়নি। তার আক্রমণের তীব্রতা সম্পর্কে তারা অজ্ঞ ছিল। ইসলামী বাহিনী যখন ফেরাজে একত্রিত হয় আর প্রায় এক মাস তাদের সামনে তাবুগেড়ে অবস্থানরত থাকে, তারা খুবই উত্তেজিত হয়। তারা তাদের পার্শ্ববর্তী ইরানি চৌকির কাছে সাহায্য চায়। ইরানিরা সানন্দে রোমানদের সাহায্য করে, কেননা মুসলমান তাদের লাঞ্ছিত করেছিল, অপদস্থ করেছিল, তাদের মহিমা প্রতাপ আর তাদের অহংকারকে ধূলিসাৎ করেছিল। এরা ছাড়াও ইয়াদ এবং নামের আরবি প্রজন্ম রোমানদের পুরোপুরি সাহায্য করেছে, কেননা তারা তাদের নেতৃবৃন্দ এবং সম্মানিত ব্যক্তিরা যে নিহত হয়েছিল সেই কথা ভুলেনি। রোমান, ইরানি এবং আরবি বংশোদ্ভূত এক অনেক বড় সেনাবাহিনী মুসলমানদের সাথে যুদ্ধের জন্য বেরিয়ে পড়ে। ফোরাতে পৌঁছে তারা মুসলমানদেরকে সংবাদ পাঠায় যে তোমরা নদী অতিক্রম করে আমাদের কাছে আসবে নাকি আমরা নদী অতিক্রম করে তোমাদের কাছে আসবো। হযরত খালেদ উত্তর দেন যে তোমরাই আমাদের দিকে আসো, তোমরা যুদ্ধ করতে এসেছো, তোমরাই আসো। শত্রু বাহিনী নদী অতিক্রম করে নদীর অপর পারে যাওয়া যাওয়া আরম্ভ করে, তখন খালেদ তার বাহিনীর রীতিমতো এবং খুব সুন্দরভাবে সারি প্রস্তুত করে শত্রুর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত করেন। যুদ্ধ আরম্ভ হয়, যুদ্ধ আরম্ভ হওয়ার সময় হলে রোমান বাহিনীর সেনাপতি সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে সব গোত্র যেন পৃথক পৃথক হয়ে যায়, যেন বোঝা যায় যে কোন দল সবচেয়ে উত্তম অবদান রেখেছে। সব সৈন্য পৃথক পৃথক হয়ে যায়, শশ নেতার সাথে যুদ্ধ আরম্ভ হয়ে যায়। হযরত খালিদ বিন ওয়ালিদ তার বাহিনীকে চতুর্দিক থেকে শত্রুকে ঘিরে ফেলার নির্দেশ দেন, তাদেরকে এক জায়গায় একত্রিত করার নির্দেশ দেন, এইভাবে উপর্যুপরি হামলা করার নির্দেশ দেন যেন তারা সুশৃঙ্খল হওয়ার সুযোগই না পায়। ইসলামী বাহিনী রোমান বাহিনীকে পরিবেষ্টন করে এক জায়গায় নিয়ে আসে এবং জোরালো হামলা করে। রোমান এবং তাদের মিত্রদের ধারণা ছিল যে মুসলমানদের মোকাবেলায় বিভিন্ন গোত্রকে তারা পৃথক পৃথকভাবে পাঠিয়ে যুদ্ধ দীর্ঘ করার সুযোগ পাবে। মুসলমানরা যখন ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে তাদের উপর হামলা করে তাদেরকে পুরোপুরি পরাজিত করবে, কিন্তু তাদের এই ধারণা ভুল প্রমাণিত হয়। তাদের পরিকল্পনা তাদের স্বার্থের বিরুদ্ধে যায়। মুসলমানরা তাদেরকে এক জায়গায় যখন সমবেত করে হামলা করা আরম্ভ করে, তারা এর মোকাবেলা করতে পারেনি, স্বল্পতম সময়ে পরাজিত হয়ে রণক্ষেত্র থেকে পালাতে থাকে, কিন্তু মুসলমানরা তাদেরকে ছাড়ার ছিল না। তারা তাদের পিছু ধাওয়া করে এবং অনেক দূর পর্যন্ত তাদেরকে হত্যা করা অব্যাহত রাখে। সব ঐতিহাসিক এই বিষয়ে একমত যে এই যুদ্ধে রণক্ষেত্র এবং পিছু ধাওয়ার ফলে 100,000 সৈন্য মারা যায়। এর বিজয়ের পর হযরত খালিদ ফিরাজে 10 দিন অবস্থান করেন। 12 হিজরির 25 জিলকাদা তার বাহিনীকে হীরায় ফেরত যাত্রার নির্দেশ দেন। একজন লেখক এই যুদ্ধ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলে, মুসলমানরা আবু বকরের যুগে প্রথমবার রোমান এবং ইরান অর্থাৎ দুই সুপার পাওয়ার এবং তাদের সমমনা আরব বাহিনীর মোকাবেলা করেছে। তা সত্ত্বেও মুসলমানরা অসাধারণ বিজয় লাভ করে আর নিঃসন্দেহে যুদ্ধ ঐতিহাসিক ছিল এবং চূড়ান্ত বিজয় ছিল, যদি এটি সেই খ্যাতি লাভ করেনি যা অন্য বড় যুদ্ধ গুলো লাভ করেছে। যাই হোক, এর ফলে কাফেরদের অভ্যন্তরীণ শক্তি হারিয়ে যায়। তারা ইরানি হোক বা রোমানদের সাথে সম্পর্কযুক্ত হোক বা আরব আর ইরাকি হোক না কেন, ইরাকে হযরত খালিদ সাইফুল্লাহ যেই সব যুদ্ধ করেন এটি তার শেষ ঘড়ি ছিল। এই যুদ্ধের পর ইরানের মহিমা ও প্রতাপ ধূলিসাৎ হয়ে যায়। এই যুদ্ধের পর এমন রণশক্তি তারা আর হস্তগত করতে পারেনি যার ফলে মুসলমানরা ভীত বা সন্ত্রস্ত হতে পারত। একজন ঐতিহাসিক ফিরাজের যুদ্ধের গুরুত্ব এইভাবে বর্ণনা করেছেন যে ওলায়েসে মুসলমানদের বিজয়ের পর ইরানি বাহিনীর কোমর ভেঙে যায়। হযরত খালিদ বিন ওয়ালিদ অগ্রযাত্রা অব্যাহত রাখেন, অগ্রাভিযান অব্যাহত রাখেন আর মিশিয়ায় হীরা আম্বার আইনুত্তামার এবং দুমাতুল জন্দল যথাক্রমে জয় করেন। এরপর ফেরাজ পৌঁছান। ফেরাজ ফোরাত তীরে অবস্থিত একটি শহর ছিল যা রোমান সীমান্তের খুব কাছে অবস্থিত ছিল। এখানে রোমান ইরান এবং খ্রিস্টান গোত্রের সম্মিলিত বাহিনী মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। কিন্তু খালিদ বিন ওয়ালিদ কাফেরদের এই বড় বাহিনীকেও মারাত্মকভাবে পরাজিত করেন। আরব বিজয়ী সৈয়দনা খালিদ বিন ওয়ালিদ ইরাক এক বছর 2 মাসে জয় করেন। তার সাথে মোট 10,000 বাহিনী ছিল আর সমপরিমাণ বাহিনী অন্যান্য মুসলমান সেনাপতির কাছে ছিল। এত স্বল্পতম সময়ে এত ছোট্ট বাহিনী যে অসাধারণ বিজয় লাভ করেছে তা ইতিহাসে অনন্য। খালিদ বিন ওয়ালিদ প্রতিটি যুদ্ধে অংশগ্রহণ করেন, কখনো তাকে পরাজয় দেখতে হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দেয়া হয়। তিনি এই উপাধির সম্মান রেখেছেন। এরপর যেসব এলাকা জয় করেছেন তাতে তো উন্নত ব্যবস্থাপনার ভিত রচনা করেন যে ইরানি শাসনের বিপরীতে আরব শাসনকে তারা পছন্দ করা আরম্ভ করে। যাই হোক, আরবের এটি শেষ বিজয় যা ফেরাজ জায়গার বিজয় ছিল। হযরত খালিদ 10 দিন ফেরাজে অবস্থান করেন, এরপর অর্ধেক সৈন্য নিয়ে সিরিয়া অভিমুখে যাত্রা করেন, ইরাকের বিজয় সম্পর্কে ইরাকের বিজয়ের উপর দৃষ্টিপাত করি। তিনি লিখেছেন যে ইরাকে অগ্রাভিযান অনেক বড় সাফল্যের লক্ষণ। সেখানে মুসলমানরা পারস্য বাহিনীকে যারা সংখ্যা এবং অস্ত্রশস্ত্রের দৃষ্টিকোণ থেকে অনেক এগিয়ে ছিল, একের পর এক পরাজিত করেন। পারস্য বাহিনী নিজ সময়ের সবচেয়ে ধ্বংসাত্মক বাহিনী ছিল। হযরত আবু বকরের যুগের এটি এমন একটি অসাধারণ সাফল্য যে যুদ্ধের ইতিহাসে এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। এতে সন্দেহ নেই যে রণক্ষেত্রে সমস্ত সাফল্য খালিদ বিন ওয়ালিদ এবং তার সাথী সেনাপতিদেরই অবদান ছিল। কিন্তু এই সত্য অস্বীকার করা যায় না যে এসব বিজয় এবং সাফল্যকে বা সাফল্যের পেছনে ছিল আবু বকরের মতো মহান ব্যক্তিত্বের তত্ত্বাবধান। ইতিহাসের কথা সাক্ষী যে কোনো বাহিনীর বড় থেকে বড় সেনাপতিও এমন দৃঢ় বিশ্বাস, নিষ্ঠা ও অভিন্ন লক্ষ্য রেখে কাজ করতে পারে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র দেশ প্রধানের ব্যক্তিগত গুণাবলী এবং মহান চরিত্র প্রভাবিত না করবে। মুরতাদ এবং মুনকিরিন ও ইরতিদাদ ও বগাওত কি জঙ্গো সে লেকার বিদ্রোহের যুদ্ধ আরম্ভ করে ইরাক বিজয়ের সকল স্তরে যে ব্যক্তিগত আদর্শ, সুব্যবস্থা এবং অবিচলতার দৃষ্টান্ত আবু বকর উপস্থাপন করেছেন, তা মুসলমান হৃদয়কে অসাধারণ ত্যাগের জন্য প্রস্তুত রেখেছে, যেখানে তার সমস্ত আদেশ, দিক নির্দেশনা, বুদ্ধি এবং মেধায় পরিপূর্ণ ছিল। তার ব্যক্তিগত আচরণ এবং নৈতিক চরিত্র অনেক উন্নত মানের ছিল। কোনো মুসলমান দৃঢ়চিত্ততা এবং সংকল্পের চেয়ে বড় দৃষ্টান্তকে তুলে ধরতে পারে যে শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোনো মুহূর্ত আসেনি যখন তিনি তার নিজের প্রদত্ত আদেশ এবং নিয়ম শৃঙ্খলাকে ব্যক্তিগত সম্মান বা কোনো ব্যক্তির সামনে ঝুঁকে পরিবর্তন করেছেন। শুধু তাই নয়, বরং যোগ্য অধীনস্থদের কার্যক্রমের উন্নত মানকে ধরে রাখার জন্য আর ত্যাগ এবং কোরবানির মানকে উন্নত করার জন্য যেই সুধারণা এবং বিশ্বাসের দৃষ্টান্ত আবু বকর স্থাপন করেছেন, এই দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। কোনো অধীনস্থ এমন নেতার নির্দেশাবলীকে বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ত্রুটি করবে কি? যে স্বয়ং তাদের নেতার নির্দেশ, আদেশ এবং মূল্যবোধের জন্য পরম বিশ্বস্ততা এবং নিঃসংকোচ ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত হবে, যেমনটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজেই ছিলেন। হযরত খালেদের সামরিক দক্ষতা যথার্থভাবে পৃথিবীর মহান সেনাপতিদের সারিতে দাঁড় করায়। বিরোধীদের মোকাবেলায় হযরত খালেদ যে সমস্ত আরব প্রজ্ঞা বা আরব নীতিকে অবলম্বন করেছেন, বরং এটি বলা বেশি যুক্তিযুক্ত হবে যে সৈয়দনা খালেদ যে সমস্ত নীতি প্রণয়ন করেছেন তা সামরিক ইতিহাসের সোনালী অধ্যায়। সৈয়দনা খালেদের মনোবলের দাবি রাখে এমন পরিকল্পনাকে সফল করার জন্য মুসলমানদের রণকৌশল, রণদক্ষতা এবং তার বাহিনীর ক্রমশ অগ্রযাত্রা এর সবচেয়ে বড় মাধ্যম ছিল। এই উভয় বৈশিষ্ট্য থেকে সহ্যের শেষ সীমা পর্যন্ত হযরত খালেদ লাভবান হয়েছেন, উপকৃত হয়েছেন। এটি তখন এখানে সম্ভব হয়েছে যে তিনি তার সৈন্যদেরকে এমন কোনো কষ্টের মুখে ঠেলে দেননি যে কষ্ট তিনি নিজে সহ্য করেন। যেখানে ইসলামের প্রথম খলিফা ইতিহাসে এক স্বতন্ত্র মর্যাদা রাখেন, সেখানে হযরত খালেদও সুখ্যাত সেনাপতিদের মাঝে সর্বপ্রথম ব্যক্তি ছিলেন যিনি বাইরের এলাকা জয় করা আর পৃথিবীর রাজনৈতিক এবং ধর্মীয় মানচিত্রকে নতুনভাবে প্রণয়নের ক্ষেত্রে আবু বকরের ডান হাত ছিলেন। যেভাবে মুসলমান হযরত আবু বকরের রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতৃত্বে সৈয়দনা খালেদের সামরিক দক্ষতার কারণে ইরাকের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তুফানের মতো ছেয়ে যান, এখন তিনি একইভাবে অন্য একটি সাম্রাজ্যের উপর আক্রমণ করতে যাচ্ছিলেন, তা ছিল রোমান সাম্রাজ্যের পূর্ববর্তী অঞ্চল। হযরত আবু বকরের যুগের ইতিহাসের বা তার যুগের স্বল্প কিছু কথা এখনও বাকি আছে, ভবিষ্যতে উপস্থাপন করা হবে। আমি বলেছিলাম কিছুটা সময় বেশি লাগবে আজকে, যুদ্ধের এই বিবরণ এর এখানে সমাপ্তি ঘটছে। আগামী জুমায় যুক্তরাজ্য জামাতের জলসা সালানা আরম্ভ হচ্ছে। দোয়া করুন আল্লাহ তাআলা সার্বিক অর্থে জলসাকে আশিস মণ্ডিত করুন। অংশগ্রহণকারী যারাই আসছেন তাদের সফর যেন নিরাপদ হয়, তারা যেন নিরাপদে আসতে পারেন। যারা ডিউটি দায়িত্ব পালন করবে বা ডিউটি দেবে, বিভিন্ন দায়িত্বে নিযুক্ত থাকবে, আল্লাহ তাআলা দোয়া করুন আল্লাহ তাআলা যেন তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালনের তৌফিক দান করেন। এর কারণ হলো প্রায় দু বছর, বরং বলতে হবে তিন বছর পর বড় জলসা হচ্ছে। গত বছর জলসা হয়েছিল কিন্তু সীমিত পরিসরে, বড় জলসা এবার হচ্ছে। কিছু সমস্যাও থাকবে, আল্লাহ তাআলা প্রশাসনিক যে সমস্ত সমস্যা দেখা দিতে পারে সেগুলোকে দূর করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَدُعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ